যে আমার মায়া শক্তিকে অতিক্রম করা খুব দুরূহ ব্যাপার। কি এই মায়া জিনিসটা কি? আমরা যে দুর্গা দেবীকে পূজা করছি, এগুলি সারা ভারতবর্ষে বিরাট আড়ম্বর সহ দুর্গা দেবীর পূজা হচ্ছে। এই দুর্গা দেবীটা কে, এর পিছনে কি তত্ত্ব আছে, এই ভৌতিক জগতে দুর্গা দেবীর কি ভূমিকা রয়েছে, যার জন্য আজকে সব মানুষ মা দুর্গার অত আড়ম্বর সহ পূজা করছে। দুর্গা দেবী ভগবান সঙ্গে দুর্গা দেবীর কি সম্পর্ক? ব্যাপার হচ্ছে কি, মানুষ দুর্গা মার পূজা করে, কিন্তু দুর্গা মার তত্ত্ব কোনো অবগত হতে চেষ্টা করে না। তাতে কি হয়েছে, এবং দুর্গা পূজাটা দুর্গা মায়ের প্রতি ভক্তির পরিবর্তে একটা মনোরঞ্জন কার্যক্রম পরিণত হয়েছে। কম্পিটিশন, কে কত টাকা দিয়ে বড় প্যান্ডেল বানাবে, কে কত ভালো ভালো গায়কদেরকে নিয়ে আসবে, কত কি হয়, আর পিছনে তার অনেক জিনিস হয়, সেগুলো বলার দরকার নেই। ব্যাপার হচ্ছে, কিন্তু আসল কথা হওয়া উচিত, এই সব প্যান্ডালে মায়ের কথা চর্চা হওয়া উচিত। দুর্গার তত্ত্বটি কি, দুর্গা দেবী কে, তার ফলে কি হচ্ছে না, আস্তে আস্তে মানুষ কর্পূর গন্ধ উড়ে গেছে, কিন্তু কাপড়টা পড়ে আছে, এরকম অবস্থা হয়ে গেছে। কেন আমাদের এসব ব্যাপার বিচার হয় না, চর্চা হয় না? প্রতিটা বিষয়ের দুই প্রকারের বিচার আছে, একটা আপাত বিচার, একটা তত্ত্ব বিচার। আপাত বিচার মানে আমি সামনাসামনি দেখে কোনো কিছুর উপরে একটা সিদ্ধান্ত গ্রহণ করলাম, তাকে বলছে আপাত বিচার। আর কোনো কিছুকে সামনে দেখে তার উপর একটা ধারণা আমার সৃষ্টি হলো, তাকে বলে আপাত বিচার। আর তত্ত্ব বিচার কি, যা দেখছি তা নয়, এর পিছনে আরো সব কি গুড় রহস্য রয়েছে সেগুলোকে জানা। যেন কৃষ্ণ বলছেন ভগবদ গীতায়, জমাং ব্যক্তি তত্ত্বতঃ, যে আমাকে তত্ত্বতঃ বুঝতে পারে, ত্যক্ত্বা দেহং পুনর্জন্মং নয়তি মামেতি স অর্জুন, সে এই দেহ ত্যাগ করলে আর পুনর্জন্ম হবে না। যদি আমাকে তত্ত্ব, তত্ত্ব বিচারে কৃষ্ণ কে? সাধারণ বিচার তো আমরা মনে করি, ও কৃষ্ণ নন্দ বাবার ছেলে, তার দুষ্ট ছেলে, তার রাজনৈতিজ্ঞ, তারপরে মহাপুরুষ, অতি ক্ষুদ্র দেবতা, তা খুব বেশি ভগবান। তো কৃষ্ণ কি শুধু সেই না, তার থেকে আর কিছু বেশি? তারপর কি তত্ত্ব রয়েছে, এটা খোঁজে বাহির করা হচ্ছে কি, যারা ধীর স্থির তীক্ষ্ণ বুদ্ধিমান অনুসন্ধিষ্ঠ মানুষ, তারা এই আপাত বিচারের উপরে নির্ভর করে না, তারা প্রতিটি বিষয়ের তত্ত্ব বিচার করে। তত্ত্বটা কি, দুর্গা দেবী আপাত বিচারে দুর্গা দেবীকে জেনে তাকে মূর্তি বানিয়ে মানুষ আনন্দ করতে মনোরঞ্জন করছে, খুব ভালো। কিন্তু দুর্গা দেবীর পিছনে কি রয়েছে, কে এই দুর্গা দেবী, সেটা কিন্তু মানুষ ঠিকভাবে বুঝতে পারে না। যেটাকে বৈদিক সাহিত্যে খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে, তাই ভগবান বলছেন আমার এই মায়া শক্তি কে যদি কেউ বুঝতে পারে, তাহলে শুধু মায়াকে বুঝতে পারলেই ভালো হবে, সে ভগবন্ধন থেকে মুক্তি লাভ করতে পারবে। তো মায়া সম্পর্কে জানা অত গুরুত্বপূর্ণ, তো সেজন্য আমরা এই মায়া সম্পর্কে চর্চা করব। আর সেই পরিপ্রেক্ষিতে দুর্গা মায়ের ভূমিকাও চর্চা করব। প্রথমে আমি মায়ার সম্পর্কে বলি, মায়া একটা শব্দ আমাদের ভারতে বা হিন্দুদের মধ্যে, মায়া একটা কোনো নতুন শব্দ নয়। মায়া শব্দ সঙ্গে আমরা সবাই পরিচিত ছোটবেলা থেকে, আমরা জানি মায়া সংসার, মোহ মায়া, দয়া মায়া নেই নাকি, এরকম মায়া শব্দ বহুত ভাবে আমরা প্রয়োগ করি, তো সেই মায়া মানে কি? আমরা জানি মায়া মানে মায়া মরিচিকা, মোহ মায়া, কিন্তু মায়ার শব্দ শুধু সেইটুকুর মধ্যে সীমিত নয়। আমাদের শাস্ত্রে মায়া শব্দের আর বিভিন্ন অর্থ বর্ণনা করা হচ্ছে। মায়া শব্দের অর্থ যেরকম মোহ মায়ার, মোহ মায়ার বন্ধন, ঠিক সেরকম মায়া শব্দের অর্থ দয়া, তাকে বললে মায়া। বল না এরকম দয়া মায়া নেই নাকি, দয়া। মায়া শব্দের অর্থ জ্ঞান, মায়া শব্দের অর্থ বুদ্ধি, মায়া শব্দ অর্থ মা ইয়া, মা মানে নেই, ইয়া মানে এটা, এটা যেটা কি নয় তাকে বলে মায়া। এরকম মায়া শব্দের বিভিন্ন ব্যাখ্যা শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। তো আমরা যে মায়ার কথা আলোচনা করব, সে মায়াটা হচ্ছে কি না, ভগবানের শক্তি। ভগবানের শক্তিকে মায়া বলা হয়। তো মায়ার আরেকটা অর্থ হচ্ছে ভগবানের যে শক্তি। আচ্ছা, মায়া দুই প্রকারের আছে, একটা যে যোগ মায়া, একটা আছে মহামায়া। যোগ মায়ার কাজ কি? মায়াটা হচ্ছে শক্তি, শক্তিতে দেখা যায় না, কিন্তু এই শক্তি যখন মূর্ত বিগ্রহ রূপ ধারণ করে তখন তাকে দেখা যায়। যেরকম মহামায়া, যোগ মায়া, যোগ মায়া হচ্ছে ভগবানের অন্তরঙ্গ শক্তি, তাহলে স্বরূপ শক্তি, চিৎ শক্তি, তাকে বলে যোগ মায়া। ভগবান ভগবত ধামে রয়েছেন, যে শক্তি দিয়ে ভগবান লীলা বিলাস করেন, যে শক্তি দিয়ে চিন্ময়ধামের প্রকাশ হয় এবং চিন্ময়ধামের সমস্ত কার্যকলাপ সংগঠিত হয়, তাকে বলে যোগ মায়া বা স্বরূপ শক্তি, অন্তরঙ্গা শক্তি বা চিত শক্তি। একে যোগ মায়া কেন বলে, না জীবের সঙ্গে ভগবানকে যুক্ত করায় তাকে যোগ মায়া বলে। এই যোগ মায়া শক্তি ভগবানের চিন্ময়ধামে কাজ করে। এই যোগ মায়ার মূর্ত রূপটি হচ্ছে জানেন কে, যোগ মায়া সুভদ্রা হচ্ছেন যোগ মায়া, পৌর্ণমাসী হচ্ছেন যোগ মায়া, একনাংশ দেবী হচ্ছেন যোগ মায়া, মা যশোদার গর্ভ থেকে আবির্ভূত হয়েছিলেন, যাকে বসুদেব কৃষ্ণকে রেখে যে কন্যাকে নিয়ে গেছেন যোগ মায়া। এই যোগ মায়া ভগবানের বিভিন্ন লীলায় সাহায্য করেন, ভগবানের সমস্ত লীলাগুলি যোগ মায়ার দ্বারা সংগঠিত হয়। এই যোগ মায়া তিন প্রকারের আছে জানেন আপনারা, ভগবান স্বরূপ শক্তি তিন প্রকারের, জানেন হয়তো বুঝতে পারছেন না, বললে বুঝতে পারবেন। ভগবান স্বরূপ শক্তি তিন প্রকারের আছে, হ্লাদিনী শক্তি, সন্ধিনী শক্তি, সম্বিত শক্তি। শুনেছেন এই তিনটা আগে শুনেছেন না, কেউ কেউ শুনেছেন, তো আমি বলছি যারা শুনেনি শুনুন। ভগবান হ্লাদিনী শক্তি, হ্লাদিনী শক্তি মানে যে শক্তি দিয়ে ভগবান আনন্দ প্রাপ্ত হচ্ছেন। ভগবান যে আনন্দ পাবে তার নিজে থেকে নিজে আনন্দ পাবে, আমাদের মতন নয়। আমরা নিজে থেকে নিজে আনন্দ পাই না, আমায় আনন্দ পেতে হলে আরেকজন উপরে আমাকে নির্ভর করতে হয়, তাই না? কাউকে নিয়ে আমরা আনন্দ করি, কিন্তু ভগবান আছেন আত্মারাম, তিনি আত্মাতেই রমণ করেন, তার আনন্দ পেতে হলে কার উপর নির্ভর করতে হয় না, তিনি আত্মাতেই রমণ করেন। কিন্তু আমাদের ক্ষেত্রে সেরকম না, আমি কিছু পেলে আনন্দ পাবো, মন মেরে বসে আছে, মন ভালো লাগছে না, কেউ যদি বাড়িতে আসলে ভালো রসগোল্লা নিয়ে এসেছে তাহলে মন আনন্দ হবে না, দেখলে রসগোল্লা এসে গেছে। তো ভগবানের রসগোল্লা দরকার নেই, কিন্তু আত্মারাম, কিন্তু আমরা আত্মারাম নেই, আমরা কিরাম, রসগোল্লা রাম, কিছু পেলে তারপরে আনন্দ হবে, এটা হচ্ছে ভগবান আর আমাদের মধ্যে পার্থক্য, বুঝতে পারছেন? তো ভগবানের একটা শক্তি আছে, তার আনন্দদায়ী শক্তি, তাকে বলে হ্লাদিনী শক্তি। এই স্বরূপ শক্তি তিন ভাগে বিভক্ত আছে, হ্লাদিনী শক্তি মনে থাকবে, কি শক্তি জোরে, হ্লাদিনী শক্তি মানে কি, ভগবানকে আহ্লাদিত করে, আহ্লাদিত মানে আনন্দ প্রদান করে, তাই ভগবানের সেই শক্তিকে বলে হ্লাদিনী শক্তি। যে শক্তি ভগবানের স্বরূপে রয়েছে, যে শক্তি ভগবানের স্বরূপে থেকে ভগবানকে নিত্য আনন্দ প্রদান করছে, তিনি সচিৎ আনন্দময় বিগ্রহ, আনন্দ লীলাময় বিগ্রহায়, তিনি আনন্দম ব্রহ্ম। তো যে শক্তির মাধ্যমে ভগবান আনন্দ পাচ্ছেন তা কি শক্তি বলা আছে, আহ্লাদিনী শক্তি। ওই আহ্লাদিনী শক্তি ভগবানের ভিতরে রয়েছে, ওই আহ্লাদিনী শক্তি মূর্ত রূপ গ্রহণ করে, মূর্তিমন্ত হয়, বা আহ্লাদিনী শক্তি পরিণতি, চরম পরিণতি ঘটে, সেই রূপটি হচ্ছে শ্রীমতী রাধারানী। বুঝতে পারছেন, রাধারানী হচ্ছে ভগবানের আহ্লাদিনী শক্তি মূর্ত বিগ্রহ। রাধারানী ভগবানের সঙ্গে থাকে ভিতরে, ভগবান রাসলীলায় গোলক বৃন্দাবনে বসে আনন্দ পেতে ইচ্ছা করেন, তো সঙ্গে সঙ্গে ভগবান কৃষ্ণের বাম অঙ্গ থেকে রাধারানী আবির্ভূত হয়, সেই দেবী আবির্ভূত হয়, তার নাম রাধা কেন রাখা হলো, না সঙ্গে সঙ্গে সে তিনি দৌড়ে যাচ্ছেন, পুষ্প চয়ন করে কৃষ্ণের চরণ কমলে প্রদান করবেন। এই রাসলীলায় আবির্ভূত হয়েছেন, তাই তার নামের প্রথম অক্ষর আছে রা, ধা কেন, তিনি কৃষ্ণের অঙ্গ থেকে আবির্ভূত হয়ে সঙ্গে সঙ্গে দৌড়াচ্ছেন, এই দৌড়াকে সংস্কৃত ধাবমান বলা হয়, সধাবতী, তিনি দৌড়েছেন। তো রাসলীলায় রাসস্থলিতে আবির্ভূত হয়ে তিনি ধাবিত হয়েছেন, তাই তার নাম হচ্ছে রাধা। তো রাধারানী রূপে তিনি ভগবানকে সবসময় আনন্দ প্রদান করছেন, আনন্দদায়িনী শক্তি আহ্লাদিত করছেন, তাই তার নাম হচ্ছে আহ্লাদিনী শক্তি, রাধারানী। এই যে ভগবানের স্বরূপ শক্তি একটা শক্তি, আর একটা শক্তি আছে কে জানে, সন্ধিনী শক্তি। যেরকম আহ্লাদিনী শক্তি কি না, ভগবানকে আনন্দ দেবে, তো সন্ধিনী শক্তির কাজ কি, সন্ধিনী শক্তি হচ্ছে ভগবানকে ধারণ করে রাখবে। ভগবানকে কে ধারণ করে রাখতে পারে, ভগবানকে যে কেউ ধারণ করতে পারে, পারবে পারবে না, কে পারবে, ভগবানকে ভগবানই ধারণ করতে পারবে, ভগবানকে আর কেউ ধারণ করতে পারবে না। ভগবান তার নিজের শক্তির দ্বারা নিত্য বর্তমান, তাই ভগবানের এই যে সন্ধিনী শক্তি তার নিত্য সত্তাকে প্রকাশ করছে, তার এভার এক্সিস্টেন্সিয়াল পোটেন্সি, যে শক্তির মাধ্যমে ভগবান নিত্য লীলাবিলাস করছেন, নিত্য বর্তমান রয়েছেন, যে শক্তি তাকে ধারণ করে রাখে তাকে বলে সন্ধিনী শক্তি। যেরকম হ্লাদিনী শক্তির মূর্ত বিগ্রহকে সেরকম সন্ধিনী শক্তির মূর্ত বিগ্রহকে নন্দ যশোদা দেবকী বসুদেব যারা থেকে ধারণ করছে, মা যশোদা দেবকী গর্ভে ধারণ করবে, আর যে কেউ নারী ভগবানকে গর্ভে ধারণ করতে পারবে, ভগবানকে গর্ভে ধারণ করার জন্য ভগবান যে সন্ধিনী শক্তি সে দেবকী বসুদেব রূপ ধারণ করেছে, নিত্য পিতা মাতা রূপে গোলক বৃন্দাবনে অবস্থান করছেন, তো তারা হচ্ছে সন্ধিনী শক্তি। ভগবানের নিত্য সত্তাকে তারা কি করছেন, সবসময় ধরে রাখছেন, তাকে বলা হচ্ছে কি শক্তি, সন্ধিনী শক্তি বা ধারণ শক্তি। তারপরে সম্মিত শক্তি, সম্মিত শক্তি মানে কি, মানে ভগবান ছিলেন সর্বজ্ঞ, তিনি সব জানেন, আমরা জানি, আমরা জন্ম থেকে সব জানি না, আমরা বই পড়ে শুনে টিউশনি করে স্কুলে গিয়ে তারপরে জানি, কিন্তু ভগবানকে এরকম জানতে হয় না। ভগবান আছেন অল কগনিজেন্ট, তিনি সবকিছু জানেন, তিনি সবকিছু জানে যে শক্তির মাধ্যমে, তাকে বলে সম্মিত শক্তি। এই সম্মিত শক্তির মাধ্যমে ভগবান সব কিছু জানতে পারে, সর্বত্র কি যা কিছু হচ্ছে সব ভগবান বুঝতে পারছে। তো ভগবানের এই স্বরূপ শক্তি যে যোগমায়া, এই তিন ভাগে বিভক্ত হয়েছেন, তিন রূপে কাজ করছেন, তিনটা শক্তি। কি তিনটা শক্তি মনে আছে? প্রথমটা কি? রাধিনী, তারপরে সন্ধিনী, তারপরে সম্মিত। রাধিনীর কাজ কি? আনন্দ দেওয়া। সন্ধিনীর কাজ কি? ধারণ করা। সম্মিতের কাজ কি? সম্মিত ভুলে গেছেন? সবকিছু জানে, যে শক্তির মাধ্যমে ভগবান সবকিছু জানছেন তাকে বলছে সম্মিত শক্তি। তো এই যোগমায়া বা স্বরূপ শক্তি, অন্তরঙ্গা শক্তি, চিত শক্তির কাজ যোগমায়ার। তারপরে মহামায়া, যেটাকে আজকে আমরা আলোচনা করব, এই মহামায়ার মূর্ত বিগ্রহকে জানেন? মহামায়া যে মূর্তি ধারণ করে, যে রাধিনী শক্তি মূর্তি ধারণ করে রাধারানী, যোগমায়া মূর্তি ধারণ করলে পূর্ণমাসী, সন্ধিনী শক্তি মূর্ত রূপ ধারণ করে নন্দ যশোদা। তো মহামায়া মূর্ত রূপ ধারণ করেছে কে? কে জানেন? না, মা দুর্গা। এই দুর্গা দিন হচ্ছেন মহামায়া। তো যোগমায়া মহামায়া দুটো, কিন্তু আসলে এরা একটা, এরা কাজ করে দুই ভাবে, কাজ করে দুই। একটা শক্তি চিন্ময় জগতে কাজ করে যোগমায়া রূপে, ভৌতিক জগতে কাজ করে মহামায়া রূপে। ঠিক যেরকম প্রভুপাদ দৃষ্টান্ত দিচ্ছেন ইলেকট্রিসিটি, এই ইলেকট্রিক একটা শক্তি, এই ইলেকট্রিক দিয়ে আমার রেফ্রিজারেটর চলে খুব ঠান্ডা, আর ইলেকট্রিক দিয়ে হিটারও চালায়, বুঝতে পারছেন? হ্যাঁ, ঠিক সেইরকম মায়া শক্তি একটা ভগবানের, কিন্তু দুটো বিপরীতমুখী কাজ করে। ইলেকট্রিক দুটো বিপরীতমুখী, খুব ঠান্ডা রেফ্রিজারেটর ঠান্ডা করতে পারে আর হিটারও দিতে পারে, ঠিক সেরকম ভগবানের মায়া শক্তি একদিকে তার চিন্ময় ধামকে পরিচালনা করে, আর সেই শক্তি মহামায়া রূপে এই ভৌতিক জগৎকে প্রকাশ করে আর ভৌতিক জগৎকে পরিচালনা করে, তাকে বলে মহামায়া। এই মহামায়া সম্পর্কে আমরা আলোচনা করব, কেন এই যে ভৌতিক জগতে আমরা রয়েছি একে বলে দেবী ধাম। কোন দেবীর ধাম এটা? মহামায়া দুর্গা দেবীর ধাম। এই ভৌতিক জগৎটাকে বলে সংসার কারাগার, এটাকে দুর্গের সঙ্গে তুলনা করা হয়েছে, এটা দুর্গ, দুর্গ কারাগার। এটা আমাদের মতন কয়েদিরা এখানে আছি, আমরা কয়েদি কেন? সরকারকে না মানলে, সরকারের নিয়মকে না মানলে কয়েদিখানে যেতে হয়। তো ভগবানের সৃষ্টিতে এই ভৌতিক জগৎটাতে কয়েদিখানা, আমরা যদি ভগবানের নিয়মকে লঙ্ঘন করেছি তার সঙ্গে থাকতে চাই না, তাই ভগবান আমাদেরকে কয়েদিখানায় পাঠিয়েছে। এই ভৌতিক জগৎকে একটা কারাগার দুর্গের সঙ্গে তুলনা করা আছে। কারাগারকে কে দেখাশোনা করে? এটা কারারক্ষী আছে, আছে না, জেল সুপারিনটেন্ডেন্ট আছে। তো সংসার কারাগারের জেল সুপারিনটেন্ডেন্ট কে? দুর্গা দেবী। এই দুর্গকে তিনি দেখাশোনা করেন, তাই তার নাম হচ্ছে দুর্গা। একটা কথা, দুর্গতি আসেনি, আর এক কারণ হচ্ছে দুর্গকে তিনি পরিচালনা করেন, তাই তার নাম হচ্ছে দুর্গা। তিনি হচ্ছে জেল সুপারিনটেন্ডেন্ট, আর জেলে কয়েদিরা যায় এখনই জেলখানাকে জেলখানা বলা হয় না, কি বলা হয়? সংশোধনাগার। তো ভগবান এই যুদ্ধাচলকে সংশোধনের দায়িত্ব দিয়েছেন। আর জেলে কারা যায়, যারা দুষ্ট লোক, যারা কথা শুনে না, তাই না? তো তাদেরকে থাপড় লাগাতে হয় সাইজ করবার জন্য। তো মা দুর্গা থ্যাঙ্কলেস জব, এটা কাজ করছে ভগবানের জন্য, এটা কেউ ধন্যবাদ দেবে না। তার কাজ কি না, মানুষকে শাসন করে, জীবকে শাসন করা। তো জীবকে দুর্গা দেবী কিভাবে শাসন করছেন, তিনি ত্রিশূল ধারণ করেছেন। দুর্গা দেবী হাতে ত্রিশূল ধরছে না কেন? ত্রিশূলের মানে কি? ত্রিশূল দিয়ে কি করেন তিনি? অসুরকে বধ করেন, আর কি করেন? কে অসুর? মহিষাসুর। অসুরের প্রভৃতি সবার মধ্যে কম বেশি রয়েছে, ওই যে অসুর তা নয়, আমাদের সবার মধ্যে অসুরের ভাব রয়েছে, দেবতার ভাব রয়েছে। তো দুর্গা দেবী আমাদেরকে ত্রিশূল দিয়ে শাসন করছেন। এই ত্রিশূলের মানে কি না, ত্রিতাপ ক্লেশ, জীবকে ত্রিতাপ ক্লেশ, তিন প্রকারের দুঃখ দিয়ে তিনি শাসন করছেন। মা যেরকম থাপড় দিয়ে বাচ্চাকে শাসন করে, তো দুর্গা মা ত্রিতাপ ক্লেশ দিয়ে, ত্রিতাপ ক্লেশ কি? আধ্যাত্মিক, তারপরে আদি ভৌতিক, তারপরে আদি দৈবিক, ত্রিতাপ ক্লেশ। আধ্যাত্মিক মানে আমার নিজের থেকে যে কষ্টটা আমি পাই, মাথা ব্যথা করছে, জ্বর হচ্ছে, পেট খারাপ, নিজের থেকেই হচ্ছে, এটা এটা হচ্ছে আদি আত্মিক। আদি ভৌতিক মানে অপর জীব থেকে যে কষ্ট পাই, তো সাপ কামড়াচ্ছে, মশা কামড়াচ্ছে, রাস্তায় সেখানে ঢিল ছুঁড়ে দিল, অপর জীব থেকে যে কষ্ট পাচ্ছি, এটাকে বলেছে আদি ভৌতিক। আর আদি দৈবিক, যে দৈব দুর্বিপাক, দেবতারা বন্যা, অতিবৃষ্টি, খরা, তারপরে সুনামি, ভূকম্প, এই তিন প্রকার দুঃখকে বলে ত্রিতাপ ক্লেশ। তো মা দুর্গা দেবী এই ত্রিতাপ ক্লেশ আমাদেরকে এভাবে দিচ্ছে। এই ভৌতিক জগৎ, এই ভৌতিক জগতকে তুলনা করা হয়েছে বলে সংসার কারাগার, শুনেছেন সংসার কারাগার? এই ভৌতিক জগতকে বলা আছে ভবসাগর, ভবসাগর শুনেছেন? এই ভৌতিক জগতে বলা আছে ভবার্ণব, অর্ণব মানে সমুদ্র। আর ভৌতিক জগতের তুলনা করা আছে ভবকূপ, ভৌতিক জগতের তুলনা করা আছে সংসার দাবানল, ভৌতিক জগতের তুলনা করা আছে মৈথুনাগার, ভৌতিক জগতের তুলনা করা আছে মায়া মরিচিকা। এসব বিভিন্নভাবে বৈদিক সাহিত্যে এই ভৌতিক জগতের স্থিতি সম্পর্কে বর্ণনা করা হচ্ছে। আমরা যে জগতে আছি, এই জগতে আমরা সুখ পাওয়ার জন্য চেষ্টা করি, আনন্দ পাওয়ার জন্য চেষ্টা করি, কিন্তু এর স্বরূপটা তো দুঃখ পাওয়ার জন্য। কৃষ্ণ গীতা বলে দুঃখালয় মৎস্যতম, এটা দুঃখের আলয়, এখানে কি করে আমরা সুখ পেতে পারি? এই ভৌতিক জগতে সুখ পাওয়া যায় না, কিন্তু আমার মনে হয় না আমাদের সুখে, আমরা সুখে থাকি। কখন সুখে থাকি? দুর্গা পূজার সময় আসে, সবের আনন্দ, এই কেনাকেটা করো, বাজার করো, লাইট, আরে কি আনন্দ। কিন্তু এই দুর্গা পূজার সুখটুকু পাওয়ার জন্য সারা বছর কত কেটেছি আমরা, তাই না? এই ছুটিতে বেড়াতে যাব। এই ভৌতিক জগতে আমরা যে সুখ লাভ করি, এটি কিরকম সুখ, এটা আসলে সুখ নয়। দুঃখের পরিমাণটা একটু কমে গেলে তাকে আমরা সুখ বলে মনে করি, দুঃখের জর্জরিত থাকি, দুঃখ একটু কমে গেছে, হা হা আমরা খুব সুখে আছি। পুরাকালে রাজারা ছিল, তারা ক্রিমিনালদেরকে শাস্তি দিত জলে পুকুরে নিয়ে ডুবিয়ে রাখবে, নিঃশ্বাস ফোসা নিতে পারবে না, খুব কষ্ট পাবে। তো চার চুলটা দিয়ে উপরে টান, ভাই সুখ। আবার ঢোকাবেন, আবার ভাই হা 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 সুখ। আমাদের সুখটা ঠিক সেরকম স্বপ্ন দুঃখে মরি, দুঃখের পরিমাণটা কমে গেলে হা হা আমি কত সুখে আছি। আর এই সুখটাকে জীবনের আসল সুখ বলে মনে করে মূর্খের মতন আমরা জন্ম জন্মান্তর ধরে এই ভৌতিক জগতে রয়েছে। পুনরপি জন্মম পুনরপি মরণম পুনরপি জননী যথারে শয়নম, এই অজ্ঞানতা, এই অজ্ঞানতাটা কে দিচ্ছে? মহামায়া জোগাচ্ছে। কেন জোগাচ্ছে বলবাম, তত বুঝুন এই জগতের সুখটা কি। যেটাকে আমরা সুখ বলে মনে করি ওই সুখটা কি, ওটা অবান্তর সুখ। অবান্তর শব্দ আছে বাংলায়, আছে এই যেটা অবান্তর সুখ, একটা সুখের মতন প্রত্যয়মান হয় ধাপ্পাবাদ সুখ একটা। অজ্ঞানতার ধরুন সুখের ভাবটা দেখায় তো দুঃখে ডুবিয়ে রাখে, দুঃখের পরিমাণটা কমিয়ে দিয়ে তো সুখের অনুভব দেয়, আর সেটাই জীবনের লক্ষ্য বলে আমরা মনে করে এই জগতে পড়ে আছি। অনাদি কর্ম ফলে পড়ি ভবান্নব জলে তরিবারে না দেখি উপায়। অনাদিকাল থেকে, এই আজকাল এক বছর দু বছর নয়, অনাদিকাল থেকে। আর আমাদের এই জগতের সুখটি কিরকম, সুখ দুঃখ দুটোই কিরকম না, আমাদের সুখ দুঃখের অনুভবটা সৃষ্টি আছে অপরের সঙ্গে যখন তুলনা করি তখন সুখ দুঃখ ভাবটা আসে, তাই না? আমি 20,000 টাকা পাচ্ছি, 20,000 টাকা পেয়ে মাইনা পেয়ে আমি সংসারে সুখে থাকতে পারি, কিন্তু আমি নিজেকে দুঃখী বলে অনুভব করি কখন? হ্যাঁ, যখন দেখলাম আমার বন্ধু 40,000 টাকা পাচ্ছে, তাহলে আমার মনটা দুঃখ হলো। আচ্ছা দুঃখ করার কোনো কারণ নেই, আচ্ছা ঠিক না নেই, আর আমি তো 20,000 টাকা পাচ্ছি, লোকটা তো 10,000 টাকা পেয়ে সংসার চালাচ্ছে, তা আমি 20,000 টাকা পেয়ে সুখী আছি না কেন? আর কখন আমি সুখী নাই? যখন দেখছি আমার বন্ধু 40,000 টাকা পায়, তখন আমার বউ আমাকে সবসময় গেজালে তুমি কি করছো, হ্যাঁ তোমার বন্ধুর গাড়ি বাড়ি এসে আমার দুঃখ হলো। আমার কেন সেরকম নেই, যে 40,000 টাকা পাচ্ছে সেও তো সুখে আছে, তা নয়? তাহলে কি অবস্থা, তাহলে কি অবস্থা? তার বন্ধু 60,000 টাকা পাচ্ছে, তো সবাই এইরকম মায়া কি করছে, আমি দুঃখে জর্জরিত করে সারাদিন গাধার উদ্দর খাটাচ্ছে। আর আর সুখের অনুভব দিচ্ছে কিরকম বলবো, সুখটা কিরকম একটা অবান্তর জিনিস। যেরকম আমাদের দেশে আমরা চেষ্টা করি আমরা সুখ সুখী হবো কি করে, টাকা পয়সা হবে, ঘর বাড়ি হবে, এসি থাকবে, রেফ্রিজারেটর থাকবে, তবে না সুখী হবে। তা আজকে 50 বছর আগে বাড়িতে ছিল এগুলো সব, ছিল কার বাড়িতে রেফ্রিজারেটর? ছিল গ্রামের পাশে ছিল না তো, তারা তারা সুখে ছিল না, ছিল না তারা ছিল, কিন্তু এখনই আরে বাবা রে গ্রামে যাবো সেখানে ফ্যান নাই রেফ্রিজারেটর নাই কিছুই থাকা যাবে, এই দুঃখ ছিল। আর সুখটা কিরকম ভালোতাবাদী সুখ, ভালোতাবাদী সুখটা বলি আপনাদের, ঠিক যেরকম আমাদের রেফ্রিজারেটর লাগবে, রেফ্রিজারেটর না থাকলে আমার জীবনটা জীবন হাজার মানুষ জীবনটা ব্যর্থ, মানে রেফ্রিজারেটর থাকবে। এই রেফ্রিজারেটর একটা দৃষ্টান্ত দিয়ে বলবো, দেখুন পাশ্চাত্য দেশে আমেরিকা ইউরোপ ইংল্যান্ডে তাদের রেফ্রিজারেটর লাগবেই, কেন লাগবে? তাদের দেশে শাকসবজি কিছু হয় না, সে কোন কোন দেশ থেকে 5 মাস 6 মাসের পুরনো সবজি ফ্রিজে রাখে, রাখতে হবে। আর তাদের দেশে আমাদের যেমন দোকান বাজার সব জায়গায় এরকম নয়, আমেরিকা ইউরোপে বাজার করতে হলে 30 কিলোমিটার ড্রাইভিং করে যেতে হবে, তাহলে বাজার সপ্তাহে একদিন বাজার করবে, বাজারের তো সময়ই নেই, সারাদিন গাধার উপর খাটতে থাকবে। আর বাজার সপ্তাহে একদিন বাজার করে দূরে থাকবে, সপ্তাহে একদিন রান্না করবে, আর 7 দিন ধরে খেতে থাকবে, অত কাজের ছেলা। যে স্ত্রী রান্না করবে স্বামী কাজে যাবে, তাহলে স্বামী স্ত্রী দুজনকে কাজে যেতে হবে, তা নিলে পরিবার ভরণ পোষণ করতে পারবে না, এই দুরাবস্থা সেখানে। কিন্তু আমরা এখানে কি মনে করছি, হা বিদেশ কত ভালো থাকে, রেফ্রিজারেটর আছে, কেন রেফ্রিজারেটর আছে, শাক সবজি নেই, বাজার করতে হলে 30 কিলোমিটার যেতে হবে, কিন্তু আমাদের দেশে কি আমাদের বাজার করতে হলে দ্বারগোড়ায় সবকিছু পাওয়া যায় না? আমরা বলে যে ছোটবেলায় মা চুলার উপরে হাড়ি বসে দিয়ে ভাই আরে সরষেটা নেই সরষেটা নিয়ে আসবে এই জোড়া যেটা হয় সরষেটা নিয়ে আসল এইরকম ছিল। সেটাতে সে এই অবস্থাটা নেই, সে জন্য তার গাড়ি দরকার, তাদের রেফ্রিজারেটর দরকার, ঠিক আছে, তাদের রুম হিটার দরকার, অত ঠান্ডা কি করে থাকবে, অত গরম কি করে থাকবে। কিন্তু আমাদের দেশে কলকাতা যাবেন সে সারা বছর রাস্তায় সে নাম ডাকছে শুয়ে শুয়ে, কোনো চিন্তা নেই ভাই ঠান্ডা নেই গরম নেই বা গাছের পরে দেখে যে ঘুমিয়ে পড়ল, কিন্তু ওদের দেশে এই ব্যবস্থাই নেই, ওরা কি করে পেরে উঠবে? তাদের জন্য রেফ্রিজারেটর দরকার, কারণ ফ্রিজে রেখে রেখে খাবে, কিন্তু আমাদের তো রেফ্রিজারেটর দরকারই নেই, আমাদের তো সবসময় শাক সবজি ফ্রেশ বাড়িতে হয় জমিতে হয়, বাজারে গেলে মায়াপুরে যদি আগামীকালকে রান্না হবে আজকে আমরা সবজি কিনি না, আগামীকালে সবজি আগামীকালকেই আসবে হয় না, হ্যাঁ, কিন্তু আমরা মনে করছি ও আমাদের সাহেব হতে হবে, সাহেবের রেফ্রিজারেটর রাখছে, আমি তো রেফ্রিজারেটর না রাখি তাহলে আমার জীবনটা বৃথা, তো রেফ্রিজারেটর কিনতে 20,000 টাকা 10,000 টাকা লাগবে, সে কাঠের মতন খেটে হোক বা ঘুষ টুস নিয়ে হোক তা রেফ্রিজারেটর কিনব, কিনে ভালো ফ্রেশ সবজিগুলো এনে ফ্রিজের তাকে পচাবো, তাকে 4 দিন 5 দিন পরে আবার খাবো, মনে মনে হয় আমি কত সুখে আছি, এটা বলে ভালতাবাজির সুখ, বুঝতে পারছেন? এটা অজ্ঞানতা, সুখের অজ্ঞানতা, অজ্ঞানতা ধরুন সুখের ভাবের মধ্যে আমরা ভাইদেশে আছি কিন্তু আসলে সুখ নেই, এটা প্রবঞ্চনামূলক সুখের ধারণা, এটা কে দিচ্ছে, কে দিচ্ছে? হ্যাঁ এইসব তো মহামায়ার কাজ, আমাদের এই যখন টোপ ফেলে রেখেছে আমার এখান থেকে বেরোবার কোনো জু নাই, জু নাই জানেন জু নেই, হ্যাঁ হ্যাঁ কি না আমার কোনো সুযোগই নেই, হ্যাঁ এই যে মহামায়ার কাজ, তো মহামায়া আমাদেরকে কিরকম সুখ দিচ্ছে দেখুন, এটা ভালো মন্দ বিচার শাস্ত্রের জন্য বলছে এই ভালো এই মন্দ এই সব ভ্রম, আমাদের ভালো মন্দের বিচারটা ভ্রম ঠিক নয়, আমরা দৃষ্টান্ত দিয়ে বলবো কোনটা ভালো কোনটা মন্দ, একটা দৃষ্টান্ত খাবার কথা চিন্তা করুন, খাবার কোন খাবারটা ভালো কোনটা মন্দ যদি বিচার করি, পৃথিবীতে এইরকম একটা খাবার আছে যেটা কি সবাই ভালোবাসে, আমেরিকায় যাবে আমেরিকার লোকেরা কি খায়, ব্রেড খাবে সালাড খাবে, বাঙালিকে যদি রোজ ব্রেড সালাড খাওয়াবে তৃপ্তি হবে, হ্যাঁ বাঙালিতে 3 বেলা ভাত খাবে, কিন্তু আমেরিকায় ব্রেড সালাডকে হয় এই ভারতের লোক কিন্তু পারবে না, ভারতে দেখুন ভারতের দক্ষিণ ভারতে যাবেন তাদের খাবার স্টাইলটা কিরকম, বাঙালিদের কি রকম, পাঞ্জাবিদের কি রকম, সবাই খাওয়া টেস্টটা আলাদা। আমি মায়াপুর থেকে ভক্তদেরকে নিয়ে দক্ষিণ ভারতে যাই রথযাত্রা কোনো অনুষ্ঠানে, ওদের ভক্তরা কান্না করে মহারাজ 1,100 তেঁতুল আর তেঁতুল সব তেঁতুল দেবে, সাউথ ইন্ডিয়া সকালে দই খাবে দুপুরে দই খাবে রাত্রে দই খাবে, দই ছাড়া খাবারই নেই, আর বাঙালির সব টক আর টক খেতে পারে না ছটফট করে, আর সাউথ ইন্ডিয়ার মতন মায়াপুরে আসবে, তো আমাদের বাঙালিদের একটা স্টাইল কি যে কোনো সবজি আলু দেবে আলু, তাহলে শুধু আলু আর আলু এখানে আর দই নেই, তো এক দেশের ভালো খাবার সেই লোকটা আরো সে খেতে পারে না, তো কোনটা কার জন্য ভালো, তো তারপরে যে ভালো মন্দ বিচার করা বড় মুশকিল, একটা জন্য লোকের জন্য ভালো আর একটা জন্য খাবার জন্য খুব খারাপ, এইটা কার থেকে হচ্ছে, কার জন্য হচ্ছে? মহামায়া। কি মহামায়া? ত্রিগুণাত্মিকা মহামায়া, রজ সত্ত্বগুণ রজগুণ তমগুণ আছে না, আমরা যেটাকে ভালোবাসছি এটা আমার ভালোবাসা নয়, আমি যদি একটা লাল চশমা পরে সব লাল দেখি সবগুলো কি লাল, লাল কে করছে, এই চশমাটা সব লাল করে দিয়েছে, কালো পড়লে সব কালো নয়, চশমাটা কালো দেখাচ্ছে। আমি যে ভালো লাগছে খেতে, আমার ভালো লাগে না, এই গুণটা আমাকে ভালো লাগার মতো প্রত্যয়মান করা আছে, বুঝতে পারছেন? যদি আমি সত্যগুণের প্রভাবে আছি তাহলে আমাকে কি ভালো লাগবে খেতে? শাক সবজি দুধ দই সত্যগুণের খাবারগুলি দেখলে আমি আনন্দ পাব, সেটা আমার ভালা, খুব ভালো খাবার খেলাম। যা রজগুণের মানুষ তাকে দেবেন এগুলো ভালো লাগবে না, কি এগুলো একটা খাবার নাকি? মদ খাবে, মাংস খাবে, খুব ভালো মশলা থাকবে, ঝাল থাকবে, মুখ জলে থাকবে, খুব জমেছে আজকে খাবারটা। এটা যে রজগুণের প্রভাবের জন্য এটাকে ভালো লাগছে, এটা ভালো নয়, কিন্তু গুণের প্রভাবটা তাকে ভালো, ভালোর ভাবনাটা উপলব্ধি দিয়েছে। সেরকম তমগুণ, তমগুণের লোকেরা ধরো তমগুণের প্রভাব আছে, সে তিন দিনের পচা পান্তা ভাত, হ্যাঁ সে টক হয়ে গেছে গন্ধ, খুব ভালো, তাদের ভালো লাগলো না। বা তারা একদম তমগুণ হচ্ছে শুক্তি মাছ, শুক্তি মাছ পুড়ে সে গন্ধটা বেরোবে, কি সুন্দর গন্ধ, হ্যাঁ তাদের তো সেটা ভালো লাগবে। হ্যাঁ কেন না, তার গুণের প্রভাব, সেই শরীরে সে রয়েছে। এটা তো মানুষের মধ্যে যার উপরে যেই গুণের প্রভাব তাকে সেই বস্তুটার ভালো মন্দের বিচার দিচ্ছে। ভালো মন্দের বিচারটা ঠিক নয়, এই ভালো মন্দের বিচারটা আসছে এই গুণের দরুন। কোন গুণে তুমি প্রভাবিত সেই গুণের প্রভাব অনুসার তোমাকে ভালো মন্দের বিচার আছে। তাই বলা আছে এই ভালো এই মন্দ এইসব ভ্রম। আটা দৃষ্টান্ত দিই, শুয়োর আছে, শুয়োর, শুয়োর খেতে কি ভালোবাসে, কি খেতে ভালোবাসে? বিশ্বাস, সকালে ফ্রেশ বিশ্বাস, আজকে ব্রেকফাস্টটা খুব ভালো হয়েছে, সেদিকে চা কফি পাউরুটি বিস্কুট খাবে নাকি, তো বিশ্বাসটা খেতে লাগে খুব ভালো। তো মানুষকে বিশ্বাস হলে ভালো লাগবে, কারণ সেই শরীরে বিশ্বাসের উপযুক্ত খাদ্য। সেই শুয়োরকে যদি ভালো বর্তমান কলা মধুতে চুবিয়ে দেবে মুটে ভুজে পাবে, ওটা ভালো লাগবে না? তো কেন, কি কারণে শুয়োরকে বিশ্বাসটা ভালো লাগে? একবার দেবরাজ ইন্দ্র কোনো কারণে অভিশাপ প্রাপ্ত হয়েছিলেন, সে অভিশাপে শুয়োর হয়েছেন। তো ব্রহ্মাজি বহুদিন অপেক্ষা করে দেখছেন, আর ইন্দ্রপদ নর্জন কোন যোগ্য ব্যক্তি নেই, পাচ্ছে না, কাকে ইন্দ্রপদ দেবে? বহু সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে ব্রহ্মাজি মর্ত লোক এসেছেন সেই স্বরূপী ইন্দ্রের কাছে, বলছে হে ইন্দ্র তুমি আবার স্বর্গে ফিরে আস, কেন আমি ইন্দ্র হওয়ার লোক লোক দেখছি না। তুমি ইন্দ্র, তারা ইন্দ্র নেই, তো স্বর ভিতরে স্বামীর ভিতরে ঢুকে পড়েছে। তো ইন্দ্র বলছে আমি স্বর্গে যাব, না না এখানে কত আরামে আমি আছি, সকালে সকালে ফ্রেশ বিশ্বাস খেতে পাচ্ছি, ড্রেনে থাকি আবার মোটি সরি আছে, আমি যদি ইন্দ্রপদ পাবো সেটা এগুলো বিশ্বাস খেতে পাবো সেখানে, তার চিন্তা ওইটাকে ছাড়বে না, ইন্দ্রপদ পাবো এই বিশ্বাসটা খেতে হবে আমাকে, কেন ও এই শরীরে রয়েছে। তো মা ব্রহ্মা মাথায় হাত দিচ্ছেন, ভাই তোমার জন্য সেখানে সচি অপেক্ষা বসে আছে, আর তুমি মোটি সরি করতে আসতে কেন? কিন্তু সুয়ের জন্য সচি দেবী তার জন্য আনন্দ নয়, তাদের আনন্দ কে দেবে? মোটি সরি দেবে, বুঝতে পারছেন? আমাদের আনন্দটা যে যার পাল্লা পড়েছে সে সেটা পরে আর কিছু দেখতে পারে না, তাই না? যে যেখানে পড়ে গেছে সেখানে, আর তার চতুর্দিকে অন্ধকার, ভালো মন্দের বিচার এসব হচ্ছে মায়া। ভালো মন্দের বিচারটা এখান থেকে আসছে। আমাদের শুদ্ধ সত্য স্তরে যখন আমরা থাকব তখন আমাদের ভালো মন্দ নেই, শুধু মন্দই মন্দ বুঝতে পারব। আমি শুদ্ধ সত্য স্তরে নেই, তো আমরা তমগুণে আছি, রজগুণে আছি, সত্যগুণে আছি, সেজন্য এই ভালো মন্দের বিচার হচ্ছে। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ রেঙ্গুন বর্মাতে একটা গৌড়ীয় মঠ করেছিলেন, গৌড়ীয় মঠ, কিরকম ভালো মন্দের বিচার দেখুন তখনকার সময়। হ্যাঁ তখন এই গৌড়ীয় মঠে যেমন জন্মাষ্টমী থাকে, তারা পুরি লুচি ভাজতো ভালো গাই ঘি দিয়ে। তো সেই গন্ধ যখন গ্রামের লোকেদের বাড়িতে পৌঁছাত, তারা সব রেগে যেত, সাধুরা কি রান্না করছে, এই দুর্গন্ধে থাকতে পারে না, মানে গাই ঘির গন্ধটা দুর্গন্ধ লাগছে, তার লাঠি নিয়ে আসে না, এই সাধুরা কি শুরু করে দিয়েছে আমাদের গ্রামে, এই দুর্গন্ধে থাকা যায় না, তাদের সুগন্ধটা কি। তখনকার সময় এখন আসছিলাম যাই না, প্রতি গ্রামে এটা বড় পাথরের চৌবাচ্চা থাকবে, আর সারা বছর ধরে যত কুকুর বিড়াল শিয়াল মারা যাবে সবগুলো চৌবাচ্চা জমা করবে, আর সে পচে 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 সব রস বেরিয়ে যাবে, তো বছরটা মহোৎসব হবে বলে সব বাটি নিয়ে আসে বাড়ি থেকে, আর সব ভাগ করে করে ওই স্যুপটাকে হাহা কি সুন্দর গন্ধ, ওই স্যুপটা সুন্দর গন্ধ, সারা বছর পচে পচে এখনো মণিপুরে আছে, তারা কি করে কুকুরকে খাওয়াবে, ভাত রাত খাওয়াবে, আর ওর পিছনে পাতা ধরে ঘুরাবে, বমি করবে, ওটা খাবে তারা কুকুর ভাতে, ওটা হচ্ছে ওদের উৎসব। কি জন্য হয় এটা, এসব এই মায়ের করুণায় হয়, এই মা সবাইকে ভুলিয়ে রেখেছে, মানুষ সুখে আছে না দুঃখে আছে, হ্যাঁ আপনি বলছেন ও সুর ওরা ওরা সে গন্ধ জিনিস খায় বা কুকুরের পেটের ভাত বমি করে খায়, আপনাদেরকে খারাপ লাগছে, কিন্তু আমরা যেটা খাই আর কিছু লোক আছে তাও শুনলো রে মানুষের এটাই খায় নাকি, তারা এই এরকম করছে, বুঝতে পারলাম কি বললাম, আপনি এই করছেন যে ওরা এরকম জিনিস খায়, কিন্তু আমরা যেটা খাচ্ছি আরো কেউ আছে যেগুলো এই মানুষের এটা খায় নাকি, ওরা সেরকম মনে করে, এই হচ্ছে আমাদের স্থিতি। এটা বলে তত্ত্ব বিচার, আমরা কোথায় আছি, কিরকম আনন্দ পাচ্ছি, স্থিতিটা কি, এইটাকে যদি আমরা ভালোভাবে জানতে পারি তাহলে আমাদের মনুষ্য জন্মটা সার্থক হবে না, এইটা যদি না জেনে শুধু আহার নিদ্রা ভয় মুক্তন করে জীবনটাকে অতিবাহিত করি তাহলে মনুষ্য জন্মের কি সফলতা হবে। তো এই হচ্ছে মায়ার কাজ, মায়া আমাদেরকে এরকম ভালো মন্দ এই দেখছি, এই সুখ পাবে দুঃখে মরি, সুখের আশা আমরা ভরা থাকে, আমি অত কঠোর পরিশ্রম করি কেন করি, সুখের আশা, মানুষ প্রতিনিয়ত সুখের আশা করছে আরো জীবনে সফল হবে, আরো সফল হবে, আরো সফল হবে, কোনোদিন মানুষ মনে করে না যে আমি এখন সফল হয়ে গেলাম না, কেন প্রভুপাদ দৃষ্টান্ত দিচ্ছেন গাধার দৃষ্টান্ত, গাধা গাধা তো খুব আলসি, যারা আলসি এটা করে এটা গাধা, এটা আর মাথায় কিছু নেই তার, তো ধোবি কি করবে না, ধোবি তো গাধার উপরে কাপড় মা চাপিয়ে নিয়ে যাবে, তো এক গুচকা কাপড় চাপাবে, আর গাধা তো খুব আলসি যেতে চাইবে না, তো ধোবি তাকে পিটাবে, তো পিটালেও যাবে না, তো ধোবি কি করবে চালাকি করে তার মাথার উপরে লাঠি রাখবে, লাঠি রেখে এক ফুট দূরে এক গুচো ঘাস ঝুলিয়ে রাখবে, সবুজ ঘাস, গাধা দেখবে ভারি কত সুন্দর ঘাস, অত কাছে আছে, আমি আলসি হলো এক পা তো গেলে ঘাসটা পাবো, তো গাধা এক পা এগোবে ঘাসটা পাবে, হ্যাঁ ঘাসের এক পা আগে চলে যাবে না, কেন লাঠিতে মাথায় বাঁধা আছে, কিন্তু গাধা তো বুঝতে পারছে না আমাদের অবস্থা ঠিক সেইরকম, মায়া আমাদের গাধা বানিয়েছে, এই সবুজ ঘাস ঝুলিয়ে রেখেছে, এই আর এক পা হাতে এই তো সুখ পাবে, এই জড় বিদ্যা, তাই বলা আছে জড় বিদ্যা যত মায়ার বৈভব তোমার ভজনে বাধা, অনিত্য সংসারে মোহ জন্মায়া জীবকে করায় গাধা, এই শাস্ত্রের কথা, আমার কথা নয় আইমার কথা নয়, এগুলি শাস্ত্রে বলছে জড় বিদ্যা যত মায়ার বৈভব তোমার ভজনে বাধা, অনিত্য সংসারে মোহ জন্মায়া জীবকে করায় গাধা। তো অনাদিকাল থেকে হ্যাঁ, এই গাধার বোঝা আমরা বইতে বইতে আসছি, অনাদিকাল থেকে এই বোঝা বইছি, সংসারের বোঝা। কিন্তু মায়ার কাজ কি, এই বোঝাটা যে আমরা বইছি সেটাকে আমরা জানতে দেয় না, এটা যে মায়ার কাজ। আমরা দুঃখ পাচ্ছি জানতে দেয় না, অত অজ্ঞানের মধ্যে আমাদের রাখে। এই মায়ের বোঝা বইতে বইতে আমাদের পিঠিটা একদম মানে কি মানে কুর্মের মতন হয়ে গেছে, তখন আমাদের জানতে দেয় না। আসলে সে আমরা জানতে পারি না কেন, কুর্ম মানে কি কুমির, কুমির কচ্ছপ, কচ্ছপ কচ্ছপ মানে সংসার বোঝা বইতে বইতে আমাদের পিঠা কচ্ছপের মতন হয়ে গেছে, তো বোঝাটা বোঝা যায় না, এইরকম অবস্থা আমাদের হয়ে গেছে। তো এইভাবে মায়া আমাদের এই জগতে কাজ করছে। তো এখন আমি বলবো আপনাদেরকে তার মেকানিজম, মেকানিজম মায়া কি সিস্টেমেটিক ভাবে আমাদেরকে বুদ্ধি বানিয়ে এই ভৌতিক জগতে রেখেছে। আমরা তো সবাই ভগবানের সঙ্গে ছিলাম, আমরা কৃষ্ণের সঙ্গে ছিলাম, কিন্তু কোন একটা সময়ে জীবের মধ্যে এই ইচ্ছা হয় যে আমি তোমার সঙ্গে সবসময় কেন থাকবো, আমি আমার মতন হয়ে থাকবো, আমি তোমার অধীনে থাকবো কেন, আমি আমার মতন থাকবো। এরকম ভাব সবাই আমাদের মধ্যে রয়েছে, আমি আমার মতন থাকবো। তাই যখন জীবাত্মা ভগবত ধামে ভগবান সঙ্গে থাকতে থাকতে কখন এরকম তার বাসনা আসে আমি আমার মতন থাকবো, কৃষ্ণ ভুলি যে জীব ভগবান ছা করে, কৃষ্ণকে ছেড়ে আমি ভোগ করব। তখন ভগবান কৃষ্ণ তাকে বুঝায়, না না তুমি আমাকে ছেড়ে যাবে না, তুমি আমাকে ছেড়ে ভৌতিক জগতে যাবে, তুমি যদি নিজের মতন থাকো তোমাকে ভৌতিক জগতে যেতে হবে, আর সেখানে তার দুঃখই দুঃখ। তুমি জীবন না না আমাকে যেতে দাও না, যেতে দাও না, তো ভগবান কি করবে, ভগবান তো বন্ধু, সুহৃদং সর্বভূতানাং, বন্ধু তো বন্ধুর ইচ্ছাকে পূর্ণ করবে। তাই ভগবান বহুবার মনা করলেও না শুনবে না, তাহলে ভগবান বলে যা যাওয়া শুনবে। তো কৃষ্ণ বলি যে ভগবান সাকারে নিকটস্থ মায়া তারে ঝাঁপাটিয়া ধরে, তখনই মায়া ফটকে ধরবে। যখন এই ভগবান থেকে পৃথক এই ভোগ করবার বাসনাটা আসে, তো কেউ বলবে যে সেখানে তো আমরা আনন্দে আছি, তো কেন আমরা দুঃখ পেতে এখানে আসি, তার কারণটা কি, না জীবের মধ্যে একটা কৌতূহল ভাব, কিউরিওসিটি, কৌতূহল আছে, কৌতূহল, হ্যাঁ কৌতূহল, তার প্রভাবে যেরকম একটা আমরা রাস্তায় যাচ্ছি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এটা লোক রক্তাক্ত হয়ে ছটফট করছে, রক্তাক্ত হয়ে গেছে, দেখতে ভালো লাগে না খারাপ লাগে, দেখতে ভালো লাগে না খারাপ লাগে, খারাপ লাগে, তবু দেখতে ইচ্ছা হয় না, হ্যাঁ দেখি কিরকম, আমি জানি খারাপ তবু দেখি কিরকম, একটা ভালো এরকম আমরা বৃন্দাবনে যাই, এটা ভালো জিনিস পড়ি, রাস্তায় ড্রাইভিং করি বৃন্দাবনে, রাস্তার দুই পাশে মানুষের রাস্তা ধরে পায়খানা করে বসে যাবে, তো পায়খানা করে যায়, দেখে তো পায়খানা করেছে, তারপরে দেখতে মানুষ দেখে কিরকম, এই খারাপটাকে দেখার প্রবণতা রয়েছে, দেখেন কিউরিওসিটি, এইটা কিউরিওসিটি থাকার দরুন ভালোটাকে জানবে খারাপটাকে দেখবো আমি কিরকম, বুঝতে পারছেন? তো সেই প্রবর্তন ধরুন জীবাত্মাকে না না আমি গিয়ে দেখি ভৌতিক জগৎটা কিরকম, ঠিক আছে যাও, কৃষ্ণ ভুলি যেই জীব ভগবান ছা করে নিকটস্থ মায়া তারে, সে মায়াটা কোন মায়া, এই মহামায়া, এই মহামায়া সেখানে বসে আছে, ঠিক যেরকম। হ্যাঁ আচ্ছা, আধ্যাত্মিক জগতে আমরা সবাই আনন্দে ছিলাম, ঠিক আছে, আমার ইচ্ছা হলো কৌতূহল হলো আমি যাই ভক্তি জগতে, দেখি কৃষ্ণ আমাকে একটা চান্স দাও, আমি দেখি সেখানে কিরকম, কৃষ্ণ বলছে না না সেখানে দুঃখ না, দুঃখটা কেন দেখি না, তো আমি এখানে আসলাম, তো আমি কৃষ্ণের সাথে সুখে ছিলাম, তো এখানে আসার পরে যদি আমি দুঃখই পেলাম, যদি কষ্টই পেলাম, তাহলে আমি কী করতাম, কী করা উচিত আমার, আবার দৌড়ে ফলে যাওয়া উচিত না? কিন্তু আশ্চর্যের ব্যাপার আছে, এখানে আমরা অত কষ্ট পাই কিন্তু তার দিকে যেতেই চায় না। এর পিছনে কি কারণ আছে? তারা ছুটে পালাবে না। তাদেরকে গিয়ে কি আমাদেরকে ক্লাস দিতে হবে? ভাই ভাই পালাল পালাল বুঝাতে হবে, ভাগবত পাঠ করাতে হবে, সেমিনার দিতে হবে, তারা ফটকে পালাবে। কিন্তু আমাদের অবস্থা কেন এরকম? আমরা সংসার দাবানলে দগ্ধীভূত হচ্ছি, ভবসাগরে হাবুডুবু খাচ্ছি, সংসার কারাগারে কয়েকদিনের মতন পড়ে আছি, তবু কেন বেরোতে চাই না এখান থেকে? এর পিছনে কে কাজ করছে? এই মহামায়াটা কিভাবে কাজ করছে সেটা বলবো আপনাদের। এই মহামায়া কিভাবে কাজ করছে আমাদের বৈদিক শাস্ত্র তার সুন্দর বর্ণনা দিয়েছেন। এই মহামায়া দুই প্রকারের আছে। মায়া দুই প্রকারের ছিল, মনে আছে কি? মায়া দুই প্রকার কি কি? যোগমায়া মহামায়া। যোগমায়া তিন প্রকারের কি কি আছে? একটা প্রথমটা কি, দ্বিতীয়টা সন্দেহ, তৃতীয়টা আছে সম্মিল। সেরকম মহামায়া হচ্ছে দুই প্রকারের, একটা হচ্ছে জীবমায়া আর একটা হচ্ছে গুণমায়া। কি বলুন আপনারা? জীবমায়া আর হচ্ছে গুণমায়া। তো এই জীবমায়াটা এই জীবের মধ্যে রয়েছে, আমাদের মধ্যে রয়েছে জীবমায়া। তো জীবমায়া কি করে, যখন আমরা ভগবানকে ভুললে পৃথকভাবে ভোগ করবার বাসনা করি, তখন এই জীবমায়া দুই ভাগে বিভক্ত, আবরণাত্মিকা মায়া প্রক্ষেপাত্মিকা মায়া। এই দুটো শব্দ একটু কঠিন, কিন্তু যখন আমি বুঝিয়ে বলবো এটা মনে রাখতে সহজ হবে। জীবমায়া দুই প্রকারের, আবরণাত্মিকা আর প্রক্ষেপাত্মিকা। আপনার বলুন দুই প্রকার কি জোরে? প্রথমটা কি মনে রাখতে পারছেন না? প্রথমটা আছে আবরণাত্মিকা, সবাই বলুন। দ্বিতীয়টা হচ্ছে প্রক্ষেপাত্মিকা। হ্যাঁ আচ্ছা, আবরণাত্মিকা মায়ার কাজ কি না, আমাদের জ্ঞানকে ঢেকে দেবে। যে জীবাত্মা ভগবান সঙ্গে ছিল তো সে জ্ঞান মাধ্যমে সব কিছু বুঝতে পারত, ভগবানকে জানতে পারত, সে যে ভগবানের দাস বুঝতে পারত, তার স্বরূপ জ্ঞান ছিল। তো যখন এই জীবাত্মা চিন্তা করবে যে আমি কৃষ্ণ কাছ থেকে পৃথক হয়ে ভোগ করবো, তো ইমিডিয়েটলি কি করবে, এই মহামায়া আমাদের কাছে আসবে। তার যে আবরণাত্মিকা মায়া শক্তি আমাদের জ্ঞানকে আবরণ করে দেবে। কোন জ্ঞানকে আবরণ করে দেবে? আমাদের আত্মজ্ঞানকে, স্বরূপ জ্ঞানকে ভুলিয়ে দেবে। আমি যে ভগবানের দাস এটা আমি আর বুঝতে পারবো না, তা বলে আবরণাত্মিকা জ্ঞান। তো আবরণাত্মিক জ্ঞান যখন আমাদের এই ভৌতিক জগতে নিয়ে আসবে, জয় শ্রী শিবর নিতাই কি, তো আবরণাত্মিকা জ্ঞান ভৌতিক জগতে নিয়ে আসবে। তারপরে প্রক্ষেপাত্মিকা, প্রক্ষেপ মানে শব্দের নাম মানে জানেন? প্রক্ষেপ শব্দের মানে জানেন? হ্যাঁ, ছুড়ে দেওয়া, নিক্ষেপ করা, নিক্ষেপ করা, প্রক্ষেপ করা। হ্যাঁ, প্রক্ষেপাত্মিকা মায়া। তো প্রক্ষেপাত্মিকা মায়া তখন কি করবে না, আমাদের মনটাকে ভগবান থেকে যখন আবরণাত্মিকা মায়া আমাদের জ্ঞানকে ঢেকে দেন, প্রক্ষেপাত্মিকা মায়াটা কি করবে, আমাদের মন ধ্যানটাকে ভৌতিক জগৎ থেকে নিক্ষেপ করবে। একটা মায়ার কাজ আছে ভগবান থেকে আমাদেরকে বিযুক্ত করবে, আরেকটা মায়ার কাজ হচ্ছে এই ভৌতিক জগতে আমাদেরকে যুক্ত করিয়ে দেবে। তো এই ধর আমরা আর বুঝতে পারবো না যে আমি কে, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস আমি ভুলে যাব। তখন আমি ভৌতিক বস্তুর প্রতি সবসময় ধ্যান করব, এই দেহটা আমি, এই জগৎটা আমার, এখানে আমার সুখ দুঃখ, এই ধারণাটা কি করবে, এই প্রক্ষেপাত্মক শক্তি আমাদেরকে বুঝিয়ে দেবে। তো এইভাবে মহামায়া, মহামায়া দুই ভাগে বিভক্ত হয়েছে। কি কি দুই ভাগে বিভক্ত হয়েছে মহামায়ার? দুইটা কি, জীবমায়া আর একটা আছে গুণমায়া। তো জীবমায়া দুই ভাগে বিভক্ত হয়েছে কি, প্রথমটা কি আবরণাত্মিক, দ্বিতীয়টা কি প্রথম। আবরণাত্মিকার কাজ হচ্ছে আমাদের জ্ঞানকে ঢেকে দেবে, বুঝতে দেবে না যে আমি আমার স্বরূপটা কি। আর প্রক্ষেপাত্মিকার কাজ হচ্ছে আমাদের ধ্যান মনকে ভৌতিক দিকে ছুড়ে দেবে। হ্যাঁ, তো এইভাবে আমরা বদ্ধ হয়ে থাকবো। আর গুণমায়া, গুণমায়ার সেরকম কাজ আছে, সে আমাদের কি করবে, এই গুণে বেঁধে রাখবে। গুণ মানে কি, গুণ মানে দড়ি। হ্যাঁ, সপ্তগুণ, রজগুণ, তমগুণ, এটা দড়ি। এই দড়িতে বেঁধে রেখেছে, আমরা বুঝতে পারছি না। সবাই একটা পিপিল লেগে থেকে শুরু করে ব্রহ্মা পর্যন্ত সবাই গুণের মধ্যে আবদ্ধ। আব্রহ্মা স্তম্ভ পর্যন্ত সর্ব মায়াময়ম, সর্বজগৎ মায়াময়ম। এটা ঘাস থেকে শুরু করে ব্রহ্মা পর্যন্ত সবাই এই দড়ি দিয়ে বাঁধা আছে। কিন্তু মায়া কিরকম ভুলিয়ে বেঁধে রেখেছে, আমরা সুখী আছে এরকম ধারণা দিচ্ছে। যেরকম আপনারা তো শুনেছেন কারাগার, সংসার কারাগারের কথা, কারাগারে তিন প্রকারের কয়েদি থাকে, এ ক্লাস কয়েদি, বি ক্লাস কয়েদি আর সি ক্লাস কয়েদি। সি ক্লাস কয়েদি কঠোর পরিশ্রম করবে, সেলের মধ্যে থাকবে, ভালো খেতে পাবে না, বড় কষ্ট সি ক্লাস কয়েদি। বি ক্লাস কয়েদি ভালো ঘর পাবে, ভালো কাজ পাবে, ভালো খাবার পাবে, বি ক্লাস। এ ক্লাস সব থেকে ভালো, থাকা খাওয়া রাজবন্দি, মেডিকেল হেলথ চেক আপ হবে, টেলিভিশন থাকবে, এরকম ঘরটা খুব ভালো, এ ক্লাস কয়েদি। তোর কোন কয়েদিটা হওয়া ভালো, এ ক্লাস, বি ক্লাস না সি ক্লাস? হ্যাঁ, এ ক্লাস। এইটা হচ্ছে এই মহামায়ার কাজ, আমাদেরকে বুদ্ধি ভাবিয়ে সবাইকে শিখে তুমি এ ক্লাস কয়েদি থাকো। আর তুই এ ক্লাস হোক, বি ক্লাস হোক, সি ক্লাস হোক, তুমি কয়েদি ক্রিমিনাল, কয়েদি খানা থেকে কি কি সুখে থাকবে? তো আমাদের মায়া এইটি বুঝে, তুই এ ক্লাস কয়েদি থাকো না, এখানে আমার কাছে থাকো, আমার জেলখানা থাকবে, এ ক্লাস। তাই সবাই সেই চেষ্টা করছে, আমি ধনী হয়ে যাব, পণ্ডিত হয়ে যাব, আমি পুণ্য করে স্বর্গে চলে যাব। আর স্বর্গে গেলে তুমি এ ক্লাস কয়েদি থাকবে সেখানে? মানুষ তো বুঝতে পারে না, সবাই চেষ্টা করে এ ক্লাস কয়েদি হয়ে কিন্তু আমি থাকবো। কিন্তু কেউ বুঝে না আমি এ ক্লাস হই, বি ক্লাস হই, সি ক্লাস হই, আমি ক্রিমিনাল হয়ে এই জগতে কেন থাকবো, এই জগৎ থেকে বেরোবার কেন চেষ্টা করবো না? তো এইভাবে আমার অজ্ঞানের মধ্যে রয়েছি, আমরা সবাই গুণের বান্ধনের মধ্যে রয়েছি। এই সম্পর্কে সেটা ভক্তিসিদ্ধান্ত ঠাকুর প্রভুপাদ একটি উপাখ্যানে বলেছেন, একটা দেশে একটা রাজার ছেলে, মন্ত্রী ছেলে আর সেনাপতি ছেলে, এই তিনটা ছেলে ছিল। তোরা ওই পড়োশি দেশে গিয়েছে, ঘুরতে গিয়েছে। তো ঘুরতে গিয়ে দেখছে ওই দেশের যে রাজা, সে মন্ত্রী সেনাপতিদেরকে নিয়ে যুদ্ধ করতে অন্য কোথায় গিয়েছে, তার ছিল না। তো এই তিনটা ছেলে কি করেছে, যে দেশে গিয়েছে ওই দেশের রাজার একটা মেয়ে ছিল, মন্ত্রীর একটা মেয়ে ছিল, সেনাপতিটা মেয়ে ছিল। এই তিনটা ছেলে, রাজার ছেলে, রাজার মেয়ে, মন্ত্রীর ছেলে, মন্ত্রীর মেয়ে, সেনাপতির ছেলে, ছেলে মেয়ের সঙ্গে ভালোবাসা করেছে, ভালোবাসা করে আর ওদেশে বিয়ে করবে ঠিক করে দিয়েছে, ঠিকঠাক হয়ে গেছে। তো ইতিমধ্যে রাজা ফিরে এসেছে যুদ্ধ থেকে। তো রাজা জানতে পেরেছে, হ্যাঁ কোথা থেকে তিনটা ছেলে এসে আমাদের মেয়েদেরকে বিবাহ করে ব্যবস্থা করেছে। তো সঙ্গে সঙ্গে ওদের কি করেছে, না হাজতে পাঠিয়ে দিয়েছে, ওদের বিচার হবে, এরা কি করছে এরকম অন্যায় কাজ। তো বিচার, বিচারপতির কাছে নিয়ে যাওয়া হয়েছে। তো বিচারপতির কাছে গিয়ে তো বিচারপতি বলছেন, তোমরা যে ভুল কাজকে সবাইকে সাজা পাবে, তোমাদের সবাইকে কি হবে, কি সাজা হবে? যে হাতে কড়ি বাঁধা হবে, কড়ি নাকি বলে হ্যান্ডকাফ, না হ্যান্ডকাফ নয় জেলখানায় তোদের কড়ি বেঁধে হ্যাঁ রাখা হবে, শিকল শিকল দিয়ে, শিকল দিয়ে তোমাদের জেলখানায় রাখা হবে। তো রাধে আমি রাজার ছেলে, ভন্তির ছেলে, চেঁচামেচি করছে। তখন বিচারপতি কি বলছে, ও তুমি রাজার ছেলে? আর আমি তো বুঝতে পার, তোমাকে আমি কি করবো, তুমি যেহেতু রাজার ছেলে তোমাকে সোনার শিকল দিয়ে বাঁধানো হবে, সোনার শিকল দিয়ে বাঁধানো হবে। আর তুমি মন্ত্রী ছেলে, তোমাকে রূপর শিকল দিয়ে বাঁধানো হবে। আর যে সেনাপতি ছেলে, লোহার শিকল দিয়ে বাঁধানো হবে। তো রাজার ছেলে মনে করছি গা, আমি রাজার ছেলে দেখাও, আমি রাজার ছেলে মানে লোহার শিকল নেই, ও সোনার শিকল দিয়ে বাঁধানো হয়েছে, ও খুশি হয়ে গেছে। আর সেনাপতি ছেলে বলছে, মন্ত্রী ছেলে, আমি রূপর শিকল দিয়ে বাঁধানো হয়েছে। তো কেউ এরা কেউ বুঝতে পারছে না, আপনি সোনার শিকল হাত, রূপ হাত, লোহা তো শিকল দিয়ে বাঁধানো আছো। তুমি ধনী হও, গুরু গরিব হও, মূর্খ হও, পণ্ডিত হও, স্বর্গে থাকো, নরকে থাকো, মরতে থাকো, যে নরকে আছে তারা লোহার শিকল দিয়ে বাঁধানো আছে, মরতে রূপর শিকল দিয়ে বাঁধানো আছো, স্বর্গে সোনার শিকল দিয়ে বাঁধানো আছে। সবাই তো শিকলের মধ্যে বাঁধানো আছে, সোনার শিকলের বান্ধনে বেঁধে রেখে আমাদেরকে কি করছে, এই অনাদিকাল থেকে এই জগতে এই দুঃখের মধ্যে ভুগতে হচ্ছে। পুনরপি জনমম, পুনরপি মরণম, পুনরপি জননী যথারে শয়নম। অনাদিকাল থেকে আমরা এরকম জন্ম মৃত্যু জড়া ব্যাধি সংসার চক্রের আবর্তে ঘুরছি। তো এইভাবে যেটা বলছিলাম না, দুর্গা দেবী ভগবানের শক্তি, তো তার জন্য একটা থ্যাঙ্কলেস জব করছে, থ্যাঙ্কলেস জব, যার ফলে জীব বুঝতে পারবে অনাদি কর্ম ফলে পড়ি ভবার নবজলে তরিবারে না দেখি উপায়। আমরা 84 লক্ষ জীবজলি দিয়ে আমাদের গতি করতে হচ্ছে, 84 লক্ষ জীবজলি। তো এরকম ঘুরতে 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 যখন মনুষ্য জন্ম আমরা পাব, তখনই আমরা বুঝতে পারবো ও আমার অবস্থাটা অত দারুণ অবস্থা, এখানে খুব খারাপ করুণ অবস্থা, এখানে আমি এই অবস্থায় আছি, নাহলে আমরা বুঝতে পারি না। যে কথা আমি বলছিলাম না, যে দৃষ্টান্ত বলতে চাইছি আপনাদেরকে, দুঃখটা প্রশমিত হয়ে গেলে হ্যাঁ মায়া আর একটা কিভাবে আমাদেরকে টোপ দিয়ে রেখেছে। একটা ভিখারি ছিল, ও ভিখারি খুব ক্ষুধার্ত ছিল, কয়েকদিনের খেতে পায় না, তো পেটে খুব ব্যথা আছে। তো গ্রামেগঞ্জে আমরা কি করি, পেটে ব্যথা হলে গ্রামেগঞ্জে ডাক্তার থাকে না, পেটে খুব ব্যথা হলে কি করে, কি করে জানেন, ডাক্তার কাছে যায়। আপনার তো মালদার লোক কি জানবেন, আমি ছোট, আমি তো অনেক গ্রাম থেকে এসেছি, আমার গ্রামে যে গ্রাম থেকে এসেছি 5 কিলোমিটার গেলে একটা হাতুড়ে ডাক্তার পাওয়া যাবে, তখনকার সময় এখন অবশ্যই অবস্থা নেই, তবে সব জায়গায় হাত ডাক্তার হয়ে গেলে 50 বছর আগের কথা বলছি। ভিখারিটা কি করেছে, একটা মন্দিরে গিয়েছে, মন্দিরের পিলার যে খম্ব আছে, তো এই খম্বটাকে এরকম জড়িয়ে ধরেছে, তার পেটটাকে চেপে রেখেছে। তো পেটটাকে চেপে রাখার ফলে তার ব্যথাটা কমে গেছে, তো সেখানে দাঁড়িয়ে আছে। তো যারা যাচ্ছে তাকে বলছে, ও আমার খুব খেতে লাগছে, কিন্তু খেতে দাও, কেউ তার কথা শোনে না। তারপরে একটা মাতাজি যাচ্ছেন সেই রাস্তায়, সবাই ফ্যান বন্ধ করে দেবে, আপনাদের ঠান্ডা লাগছে, ফ্যান বন্ধ করে দাও। তো তারপরে একটা মাতাজি যাচ্ছিল, ও মাতাজি কিছু খই নিয়ে যাচ্ছিল, খই যাচ্ছিল। তখন এই লোকটা বললো, ও মাতাজি আমরা খুব খিদা হয়েছে, খই দাও। তো এই পিলাটাকে জড়িয়ে ধরছে, তো মাতাজির দয়া হলো, ঠিক আছে তুমি খই নাও। তো খইটা নিলে কি করতে হবে, পিলাটাকে ছাড়তে হবে, তুমি ওই পিলাটাকে ছাড়তে চাই না, কিন্তু পিলাটা ছাড়লে পেটে ব্যথা হবে। ও বলছে আর পিলার কাছে খই খাবে কি করে, তো এইরকম খড়ি ফুলে ধরে হাতে প্লেই খেয়ে খয়টা দাও, খলে দিয়েছে, তুমি খাবে কি করে খেলবে, পিলার তো মাছ খেতে পারছে না। তো এখন চিন্তা করছে তার হাতটা ছাড়বো, হাতটা ছাড়লে তো খরচও পড়ে যাবে, আর খেতে পারছে না, হাতটা ছাড়তে পারছে না। আমরা এরকম আটকে বসে আছি, আমাদের দুঃখে মরছি। দুঃখে মরার জন্য একটু ভৌতিক সুখ দিয়েছে না, ভোগ বিলাস দিয়েছে, এই ভোগ বিলাসের ফলে দুঃখটাকে ভুলে যাচ্ছি। তো এই ভোগ বিলাসটাকে ছাড়লে, ভগবত ভক্তি করলে পুরো দুঃখটা যাবে। না না, এই ভোগগুলো ছাড়তে পারছে না। যেরকম এই লোকটা, এই যে পেটের ব্যথাটা পিলারে চাপা দেওয়ার ফলে তুমি উপশম পাচ্ছ, তো ছাড়তে চাইছে না। সেটা যদি ছেড়ে দিয়ে খলটা খাবে, একটু ব্যথা হতে পারে, কিন্তু খলটা খেলে ব্যথা চলে যাবে। কিন্তু আমরা সেটাকে চাইছি না। এই সংসার সুখ করে, ভৌতিক সুখ করে যে একটু ক্ষণিক দুঃখের উপশম হয়েছে, যে সেই সুখটাকে ছাড়তে চাইছে না। তো সেই সুখটাকে যদি আমরা ছাড়তে পারি, তাহলে ভগবত ভক্তিতে আমরা অনেক আনন্দ পেতে পারি। ভগবত ভক্তিতে আনন্দ আছে। অনেক লোকের বাহিরের লোক এই ভক্তি জীবন কথা শুনে তারা ভয় পায়, হরি বাবা রে বাপ, ইস্কনে সাধু হতে পারবি না রে বাবা, কেন এই বড় কষ্ট, কষ্টটা এই সকালে উঠতে হবে, চারটা বেলা ঘুম থেকে উঠতে হবে, এটা খাবে না সেটা খাবে না, কি কষ্ট। তারা মনে করে কষ্ট, কিন্তু ভক্তরা কষ্ট মনে করে? হ্যাঁ, আমি তো বলবো আসল ইন্দ্রিয় ভোগ শুরু হয় যখন ভক্ত হবে। অভক্তরা ইন্দ্রিয় ভোগ করে না, ভক্তরা বেশি ইন্দ্রিয় ভোগ করে, আসল আনন্দ পায়। যদি আমরা নিরক্ষ বিচার করি, দেখুন চারটা বেলা মানুষ ভয় পায়, ভোরবেলা উঠতে হবে, স্নান করতে হবে। তাহলে নিরক্ষ বিচার করি, এটা ভক্তের পরিবার। এমনি তো ভোরবেলা মানে কি চারটা বেলায় ব্রহ্ম মুহূর্ত, ব্রহ্ম মুহূর্তের সময় যে কাজ করবে সফল, আধ্যাত্মিক কাজ ভৌতিক কাজ। কিন্তু দুঃখের বিষয় কি, দিনের মধ্যে যেই মুহূর্ত সব থেকে ভালো, সেই সময় মানুষ কি করে, ঘুমিয়ে থাকে। আমার মনে হয় ব্রহ্ম মুহূর্তটা ভালো, তো ঘুমটাও ভালো হবে সেই সময়, সবাই ঘুমিয়ে থাকে সেই সময়টা। সেই সময়টা আসার সময় আমরা যদি নিরপেক্ষভাবে বিচার করি, এটা একটা ভক্ত পরিবার, মানে কোনটা সুখ, এটা ভক্ত পরিবার। তার বাবা মা ছেলে মেয়ে সবাই ঘুম থেকে উঠছে, ভোর চারটায় উঠছে, স্নান টান করছে, ধোয়া কাপড় পরছে, তিলক করছে, হ্যাঁ, তবে সুন্দর মঙ্গলারতি করছে, সংসার দাবান, সুন্দর ধূপের গন্ধ, সুন্দর ভগবানের দর্শন, সুন্দর ভজনের কীর্তন, কত সুন্দর, এই একরকমের সুখ। ঠিক আছে, আর একটা সুখ কি, হ্যাঁ, সে আটটা পর্যন্ত বাচ্চা কাচ্চা বউকে নিয়ে শুয়ে আছে, সে আটটার সময় উঠবে, গাঁ গাঁ করে উঠবে, মুখে লালা পড়ে আছে, মুখগুলো ফুলে গেছে, চেন্দুগুলো এলোমেলো হয়ে গেছে, সে মুখে গন্ধ বেরোচ্ছে, হ্যাঁ, আর উঠে বউর সাথে ঝগড়া শুরু করে দিয়েছে। তো এইদিকে এটা যদি তুলনা করি, ভক্তদের সুখটা দেখো আর অভক্তদের, ওটা করে সুখ বলে মনে করে, সে আটটা নটা পর্যন্ত শুয়ে থাকবে, তারপরে সে বউ মুখ না ধুয়ে সে টেবিল উপরে পা তুলে দিয়ে টিভি খুলে বসে পড়বে, না যাই নিউজ পেপার দিয়ে চা খেতে থাকে, হা হা কি সুখ, ওই একটা সুখ, আর ভক্তের এই একটা সুখ। যদি নিজের পক্ষে একটু বিচার করে, হ্যাঁ, কোন সুখটা আসল সুখ হবে, এটা বিচার করে দেখতে হয়। সেই জন্যই জীবনের আসল সুখটা কি, এটা মায়া আমাদেরকে কোনো সময় বুঝতে দেয় না। তো এইভাবে মায়ার সম্পর্কে আরো বহু বিষয় রয়েছে। মায়া তার কি, তার লীলাটা কি, আমরা আগামীকালকে আরো চর্চা করব। দুর্গা মায়ের স্বরূপটি কি, দুর্গা মায়া কিভাবে আবির্ভূত হয়েছেন, তার প্রভাবে আমরা কিভাবে ভবকূপে ডুবে পড়ে আছি। আমি সংসার দাবানলের কথা বললাম, এই সংসার কারাগারের কথা বললাম, কালকে ভবকূপের কথা বলবো। আর মায়ার অত শক্তি, শুধু আমাদের মতন সাধারণ মানুষ নয়, মুজ্জ্বলতি যতসু রয়ে, বড় বড় মুনিঋষি দেবতা তারা বিমোহিত হয়ে পড়ে এই মায়ার শক্তির প্রভাবে, মায়া অত শক্তিশালী। তো সে বিষয়ে আমরা আগামীকালকে আরো আলোচনা করব। এখানে আমি এখানে আমার কথা বিশ্রাম দেব। যদি আপনাদের প্রশ্ন থাকে আমরা প্রশ্ন উত্তর করতে পারি। এই প্রশ্ন মধ্যে আপনারা জিজ্ঞাসা করুন, কোনো কিছু বুঝতে পারেননি বা শুনেছেন, কোনো শব্দটা মনে নেই, বললে আমি আর 5-7 মিনিট সময় অতিবাহিত করে তারপর আপনার প্রসাদ পেয়ে সবাই যাবে। প্রশ্ন থাকে বলুন। আমাদের কংগ্রেস ম্যান্ডেট আছে, বললাম আল্লাদিন শক্তির মূর্ত বিগ্রহ রাধারানী, রাধারানী সব অনন্ত রূপে প্রকাশিত হয়েছেন, রুক্মিণী সত্যভামা লক্ষ্মী পার্বতী সব রাধারানী। আর সন্ধিনী শক্তি নন্দ যশোদা, দেবকী বসুদেব দশরথ কৌশল্যা যত ভগবান বাবা মা সেখান থেকে হল। আর সম্মিত শক্তি জ্ঞান, যে যে বেদ উপনিষদ এগুলো মূর্ত রূপ ধারণ করে ব্রহ্মলোকে এরা আছে, বেদ পাঠ করে না এর একটা রূপ রয়েছে, ওরা ব্রহ্মলোকে সত্যলোকে বাস করে, তার প্রকাশ আছে মূর্ত রূপ আছে এরা বেদ বেদান্ত উপনিষদ সম্মিত শক্তি।
আপনি বলেন যে আমরা এই পৃথিবীতে আসার আগে আমরা ভগবদ্ধামে ছিলাম এবং সেখানে পাপ কর্ম করা ফলে আমাদের ভগবান এখানে পাঠিয়েছে।
পাপ কর্ম করি না, আমাদের বাসনা জেগেছে, সেখানে পাপ নেই, বাসনা
জেগেছে। কিন্তু আমরা যেটা জেনেছি যে ব্রহ্মা আমাদের এখানে সৃষ্টি করেছে, ব্রহ্মার সৃষ্টি ফলে আমাদের এখানে জন্ম হয়েছে, তাহলে আমরা ওখানে কি করে গিয়েছিলাম?
ব্রহ্মা এই ব্রহ্মাণ্ডটাকে সৃষ্টি করেছেন, ব্রহ্মা আমাদের দেহটাকে দিচ্ছেন, কিন্তু আত্মাটা ব্রহ্মার কাছ থেকে আসছে না, আত্মা ভগবান কাছ থেকে প্রকাশিত হয়েছে। অনাদিকাল ধরে আমরা ভৌতিক জগতে আছি, ঠিক আছে? তো যখন ব্রহ্মার আয়ু শেষ হবে, ইতিমধ্যে যারা সাধারণ ভজন করে ভগবদ্ধামে চলে গেছে তারা চলে গেল, যারা যেতে পারল না সেই জীবাত্মারা কি হবে না, মহাবিষ্ণুর শরীরে গিয়ে প্রবেশ করে থাকবে, মহাবিষ্ণুর শরীরে সুপ্তভাবে থাকবে। তার বহুকাল অতিবাহিত হওয়ার পরে তো ভগবান কৃষ্ণ চিন্তা করবে, যাহা বিচারা এগুলা পড়ে আছে আমার কাছে আসতে পারছে না, আমি আর একটা চান্স দেব। কিন্তু ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করবার ইচ্ছা হবে কৃষ্ণের, কিন্তু কৃষ্ণের ইচ্ছা হবে তখন সঙ্গে সঙ্গে ব্রহ্মা এই ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করবে, তখন মহাবিষ্ণুর শরীর থেকে সে আত্মাগুলো এসে যেই যেই কর্মফল নিয়ে তারা প্রবেশ করেছিল সেই সেই কর্মফল অনুসারে তারা এক একটা রূপ ধারণ করে, সাপ বেন দেবতা মানুষ এসব হয়ে আবার জন্ম হয়। আর কোনো প্রশ্ন আছে?
প্রভু, চিন্ময় জগতে তো আমাদের চিন্ময় শরীর থাকবে, তো সেখানে আমাদের ইচ্ছা কেন হবে আমরা ভৌতিক জগতে আসবো?
এই যে বললাম কৌতল, দুই প্রকারের আত্মা আছে, একটা ক্ষর একটা অক্ষর। তার অক্ষর তার নিত্য সিদ্ধ মুক্ত আত্মা, তারা কখনো আসে না, কিন্তু ক্ষর যারা তাদের এই পতনের প্রবণতা থাকে, এই পতনের প্রবণতা থাকার দরুন, কেননা এই জীবেদের একটা ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতা রয়েছে, ভগবান কিছু স্বাধীনতা দিয়েছেন, এই স্বাধীনতাটা তারা অপব্যয় করে, অপব্যয় করবার সুযোগ রয়েছে তাদের, সেজন্যই তারা এই ভাবনা যখন আসে এই জগতে আসতে হয় তাদের। তো কেউ বলবে ভগবান কেন স্বাধীনতা দিয়েছে, এই স্বাধীনতা না দেবে, সাপোজ আমি আপনাকে ভালো, আমি চাই আপনি আমাকে ভালোবাসো, ঠিক আছে, ঠিক আছে, আমি আপনার বস, আমি যেটা বন্ধুক নিয়ে বলবো এই তোমাকে ভালোবাসো, এটা হবে? ভালোবাসতে হলে আপনাকে স্বাধীনতা দিতে হবে, যে আপনি ভালোবাসবেন না বাসবেন না, বুঝতে পারছেন? তো কোনো কোনো জীবাত্মা ডিসাইড করে না পড়ব আমি ভৌতিক জগতে যাব, এই বাসনা থাকার দরুন তাকে এই জগতে আসতে হয়, তারপরে এই মহামায়াটা তাকে শাসন করে যদি বুঝতে পারে আরে না 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 আমি ভগবানের কাছে থাকবো, তখন আবার সে ফিরে যায়, ফিরে গেলে তাকে আবার এখানে আসতে হয়।
ব্যাপার
হচ্ছে কি, প্রথম হচ্ছে ভগবান কাছে এসে গেছি, গুরু মার বলছেন আপনাদের বাংলা কথা, নেড়া বেলতলায় একবার যায়, তাই না? তো একবার এসে এবারে ফেরে গেলে আরো আসবে না, আরো কেন আসবে না? না, ভগবান কথা দিয়েছেন। হ্যাঁ, মা মুপেত্র কি কথা দিয়েছেন? তা মা মুপেত্র তো কন্দে পুনর্জন্ম বিদ্যতে, এইবার আসলে কেউ ফেরত যাবে না, এটা ভগবান বলেছেন তাই আসবে না। আর একটা কারণ হচ্ছে জীবাত্মাই কথা জেনে আর আসতে চাইবে না, কারণ শিক্ষা পেয়ে গেছেন না, এই জন্য আর আসবে না। মাতাজিদের কোন প্রশ্ন নেই, শুধু বাবাজিদের প্রশ্ন আছে। এই হাতে হাতে দিয়ে যাবে ভগবত ধামে যাবে, সেখানটা শরীরে আর পাবে না, ওই আত্মাটাই একটা শরীর রূপ ধারণ করবে, বুঝতে পারছেন? সেখানে শরীরের মধ্যে আর আত্মা নেই, এখানে শরীর আছে, শরীরে তার আত্মা আছে, সেখানে ওই আত্মাটাই বড় রূপে সে গাভী হবে বা বৃক্ষ হবে বা গোপ হবে, গোপী হবে বা যাই কিছু হবে, ওই আত্মাটা এখানে বদ্ধ হয়ে, সে এই জগতে যে বদ্ধ হয়ে চিন মাত্রায় হৃদয়ে বাস করছে, কিন্তু বন্ধন থেকে মুক্ত হলে তার আসল স্বরূপে সেখানে আবার সে রূপ ধারণ করবে, আর সেই রূপে সে ভগবানকে সেবা করবে। হ্যাঁ, আর তার দেহ পাবে না, ওই আত্মাটাই তার দেহ সব। তাহলে ওই ভৌতিক জগতে আমাদের দেহ আছে, দেহের ভিতরে আত্মা আছে, আর তার পরমাত্মা আছে। তো চিন্ময় জগতে পরমাত্মা নেই, ভগবান স্বয়ং রয়েছেন, আর চিন্ময় দেহের ভিতরে আত্মা নেই, এই দেহটাই চিন্ময় আত্মা। তারপরে আর কোনো প্রশ্ন?
আমাদের ছেলে মেয়েরা তাদের রেখে যাবো, তো তারা যদি ভক্ত না হয়
প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভগবত ধামে গিয়ে ছেলে মেয়ের কথা চিন্তা করার কথা আপনি বলছেন, আপনি এই শরীর পাওয়ার পূর্বে আপনি আর একটা শরীরে ছিলেন, সেখানে আপনার ছেলে মেয়ে ছিল, সেই ছেলে মেয়ের চিন্তা করে আপনার আছে? তাহলে এই ছেলে মেয়ের চিন্তা কি থাকবে? আপনি কত জীবনে কত ছেলে মেয়ে পেয়েছেন, এই জীবনটা মনে হচ্ছে এটা আমার ছেলে, এটা আমার মেয়ে, কিন্তু এই ছেলে মেয়েটা তা আমার নয়। এটা কত ছেলে মেয়ে এসছে, কত ছেলে মেয়ে গেছে, সেরকম এই ছেলে মেয়ের কোনো পাতাই থাকবে না আপনার কাছে। কিন্তু শাস্ত্র অনুসারে আপনি যদি ভক্ত হন, আপনার পূর্বপুরুষের পরে তারাও ফল পাবে, তারাও ভক্তি লাইনে আস্তে আস্তে আসবে। যদি আপনার আসক্তি থাকে আপনার বাবা মার প্রতি, ছেলে মেয়ের প্রতি, তার আপনি শুদ্ধ ভক্ত হলে তারাও যে যে জমি প্রাপ্ত হোক না কেন, সেখান থেকে ভক্তি তারা শুরু করতে পারে।
যারা ভক্ত হতে পারছে না তারা তার প্রভাবে পড়ে আছে, কিন্তু যারা ভক্ত হয়ে গেছে তারা মহামায়ার প্রভাব থেকে মানে আমরা কিভাবে এতটা দূরে চলে এসেছি? আর একটা প্রশ্ন আছে, প্রশ্ন অপ্রশ্ন একটু করবেন, কি প্রশ্ন হবে? মানে মায়াদেবীর যে এত শক্তি, তিনি তার প্রভাবের দ্বারা সমস্ত জীবনটাকে আবদ্ধ করে রেখেছে, তারা ভগবত ভক্ত হয়ে ভগবানের কাছে ফিরে যাওয়া আকাঙ্ক্ষা তাদের মধ্যে আসছে না, কিন্তু যারা ভক্ত হয়ে গেছে তারা মহামায়ার এই প্রভাব থেকে আমরা দূরে কি করে চলে এসেছি?
যারা ভক্ত হয়ে গেছে তারা যারা ভগবানের ভক্ত হয়ে যায় তাদেরকে কাছে মহামায়া যায় না। আমরা আমরা ভগবানের ভক্ত হই না এপর্যন্ত, যারা ভগবান শুদ্ধ ভক্ত হয়েছে ভগবান তারা মহামায়া দ্বারা পেয়ে, এই জন্য ভগবান কৃষ্ণ বলছেন মহাত্মা নাস্তি মান অর্থাৎ দৈবিং প্রকৃতি মাসি, যারা মহাত্মা মহাভাগবত তারা ভগবানের যোগ্য মায়া দ্বারা পরিচালিত হবে। যারা আমরা পূর্ণ ভক্ত হতে পারি না আমরা মহামায়া দ্বারা পরিচালিত হতে পারি। তো মহামায়া ভগবানের পিছনে থাকে, ভগবানের সামনে থাকে না। যেন বলা হচ্ছে কৃষ্ণ সূর্য সম মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। যারা জীবনকে পূর্ণ কৃষ্ণ ভাবানময় করেছে সেখানে মায়া ঢুকতে পারবে না, বা মহামায়ার কোনো প্রভাব তাদের উপরে পড়বে না, তাদের প্রভাবিত হবে।
আপনি
বলছেন আমরা যারা ভক্তরা কিভাবে মায়াদেবীর প্রভাবকে অতিক্রম করতে পারবো, এটা আপনার প্রশ্ন।
কিভাবে পেরেছি
আমরা, কোথায় পেরেছি আমরা? আমার তো মনে হয় আমার পেরেছি, আমরা স্ট্রাগল করছি, আমরা চেষ্টা করছি, আমরা পারি না। এখন মহামায়া আমাদের তাকায় না, তার চেলা চামড়া দিয়ে আমাদের চেপে রেখেছে। মহামায়ার কাছেই থাকবে, সে মহামায়া তাকায় না আমাদেরকে, ও দরকার পড়ে না, ও চেলা চামড়া দিয়ে আমাদের চেপে রেখেছে। কিন্তু আমরা চেষ্টা করছি, হ্যাঁ, দেখি করে মহামায়াকে আমরা অতিক্রম করতে পারবো। তো ব্যাপার হচ্ছে মহামায়ার কাজটা কি, আমরা যদি ভগবত ধামে ফিরে যাবো, ব্যাপার হচ্ছে কি আমাদের সেরকম শক্তি সম্পন্ন হলে তো ভগবত ধামে যাব। তো মহামায়া যদি আমাদের চাপে না রাখবে, তাহলে আমরা চাপ, মহামায়া আমাদের চাপে রেখে তৈরি করছে, বুঝতে পারছেন? যেরকম আমি যদি বডি বিল্ডার হতে চাই, আমাকে এক্সারসাইজ করতে হবে, চাপটা নিতে হবে। তো মহামায়া কি করছে, আমাদের সময় চেপে রেখে আমাদের আরো শক্তিশালী করছে, কি করে মায়াকে আমরা অতিক্রম করতে পারবো, সে মহামায়া আমাদেরকে সাহায্য করছে। তো আমরা কেউ মায়াকে পর্যন্ত অতিক্রম করি না, মায়াকে অতিক্রম করবো যেন সাধনা আমরা করছি, আমরা কৃষ্ণ প্রসাদ পাচ্ছি, প্রসাদ সেবা করিলে হয় সকল প্রপঞ্চ জয় হবে, কৃষ্ণ নাম করছি, সাধু সঙ্গ করছি, এইভাবে করতে করতে আমরা মায়াকে অতিক্রম করবো যেন শক্তিকে সঞ্চার করছি। যারা শুদ্ধ ভক্ত হয়ে গেছে তারা মায়াকে অতিক্রম করেছে, আমরা পর্যন্ত করতে পারিনি, আমরা চেষ্টা করছি। মায়াদেবীর কৃপা দরকার, আমরা যে দুর্গা মাকে প্রার্থনা করি যে আপনি কৃপা করুন আমি তাড়াতাড়ি কৃষ্ণ ভক্ত হতে পারি, তার কৃপাতে আমরা তাড়াতাড়ি তার বন্ধন থেকে মুক্তি লাভ করতে পারবো, মায়ের বন্ধন থেকে। আর কোনো প্রশ্ন আছে?
হ্যাঁ,
যে যে টপিক তার উপরে তো টপিক বলছে আজকাল। এটা শেষ প্রশ্ন এখনই আপনি আমার বলে মনে করছেন বলে তখন মনে করছো আমার ছেলে আমার মেয়ে এদের যদি ওখানে দেখবো তার খুশি আনন্দ হবো, এটা চিন্তা না? তো সেখানে চলে গেলে এই ছেলেমা থাকবে, এই ছেলেমেয়েদেরকে আপনি আমার বলে মনে করবেন, এই জ্ঞানটাই আপনার থাকবে না। এখানে এই ছেলে আমার, এই মেয়ে আমার, এই বুদ্ধিটা আছে বলে আপনি আনন্দ পাচ্ছেন, এই বুদ্ধিটা আছে বলে। ভগবত ধামে গেলে যদি তারা যায়ও সেখানে, তো সেখানে এই ছেলে আমার, এই মেয়ে আমার, এই বুদ্ধি থাকবে না, সেখানে একমাত্র বুঝতে পারবে কৃষ্ণই আমার, বুঝতে পারছেন? আর আপনার ছেলে মেয়েও বুঝবে না এই আমা আমার না, সবাই বুদ্ধি কি কৃষ্ণই আমার, বুঝতে পারছেন জিনিসটা? ভগবত ধামে এখানে কি এই আমার, ও আমার, এই আমার, যতদিন যে যা থাকলো তার ফান্দে পড়ে থাকে, সেখানে একটাই ফান্দ আছে, কৃষ্ণের ফান্দ, স্বয়ং কৃষ্ণই আমার, তার থেকে আনন্দ। আর কেউ যারা কৃষ্ণের তারা আমার, বুঝতে পারছেন? কৃষ্ণ আমার আর যারা কৃষ্ণের তারা আমার, এই বুদ্ধি। সেখানে যে বুদ্ধিতে আপনি বিচার করে মনে করছেন সেখানে গেলে কি এদের দেখতে পারবো? তো সেই ধ্যানই থাকবে না, দেখার দরকারই থাকবে না, আপনার কিছু থাকবে না, কিছু জানা থাকবে না, এই সম্বন্ধ সম্পর্ক কিছুই থাকবে না সেখানে, শুধু ভগবান বা কৃষ্ণ। এখানে যেরকম কৃষ্ণ কথা চিন্তা করতে করতে মনটা অন্যদিকে পালায়, বুঝতেই পারেন না, সেখানে এরকম কৃষ্ণ মন বসে যাবে, মনটা কৃষ্ণের বাহির করে অন্যদিকে নিতেই পারবে না, বুঝতে পারছেন? এখন যেন ঘর বাড়ির থেকে বাহির করে কৃষ্ণ কাছে মন লাগাতে পারছে না, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, মনটা বোঝা পালিয়ে গেছে, তাই না? ঘরের কাছ থেকে মনটা নিয়ে কৃষ্ণ লাগাতে পারছে না, সেখানে চলে গেলে কি হবে, কৃষ্ণ কাছ থেকে মনটাকে নিয়ে অন্য জায়গায় লাগাতেই পারবেন না, এই অবস্থা পড়বেন সে। সেই বিষয়ে কোনো আলোচনা আমি করি না, আমি যে বিষয়ে আলোচনা করছি সেই উপরে প্রশ্ন হবে, ঠিক আছে। জয় শ্রী প্রভুপাদ কি, সন্ন্যত ভক্তবৃন্দ কি, গৌর প্রমানন্দে।